السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويزع به آخرين. أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم সম্মানিত মুসল্লি বৃন্দ, আল্লাহ তাআলার খাস মেহরবানি আমার আর আগের থেকে আপনাদের খেদমতে হাজির হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন জরুরি প্রোগ্রামের কারণে সময় মিল করতে পারি নাই। আসল কথা হল, আল্লাহ যখন তৌফিক না দেন আমরা চেষ্টা করলেও হয় না, তো হয়ে ওঠে নাই। এর মধ্যে দু চার দিন আগে আমাকে জানানো হয়েছে, তো আজকে যেহেতু বাইরে কোথাও প্রোগ্রাম ছিল না, এর জন্য আমিও সাথে সাথে লাভবাহিক আপনাদের খেদমতে আসার জন্য কথা দিলাম, আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘদিন সময় ব্যয় করে কোরআন কারিম শিখলেন, এটা অনেক বড় নেয়ামত, অনেক বড় দৌলত। বরং এর চেয়ে বড় দৌলত আর কি হইতে পারে? কোরআন সহি শুদ্ধ করে শিখতে পারা, পড়তে পারা, কোরআন পড়া মানে তো আল্লাহর সাথে কথা বলা, এর থেকে বড় দৌলত তো হয় না। তো আপনাদের সৌভাগ্য কিসমত যে আপনারা আবার দ্বিতীয়বার শিক্ষা করার জন্য আপনারা চেষ্টা করেছেন, কর্তৃপক্ষকে জানাইছেন, ওনারাও ব্যবস্থা করছে, যার বদৌলতে আশা করি অনেক ভাই তারা কোরআন কারিমের সাথে পরিচয় লাভ করেছেন, এখন তারা কোরআন শরীফ পড়তে পারবে। কারণ একটা আলিফ শুদ্ধ করে পড়তে পারা, এটা কেমন যেন এক পারা সহি করে পড়তে পারা, একটা হরফ সহি করে পড়তে পারা, একটা অক্ষর সহি করে পড়তে পারা, কেমন যেন একটা পারা সহি করে পড়া। কেন? পারা হল ৩০টা, আর অক্ষর হল ২৯টা। এই ২৯টা অক্ষর দিয়েই ঘুরে ফিরে পুরা কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। লাওহে মাহফুজে আল্লাহ লিখেছেন। এই ২৯টার বাইরে কোন অক্ষর তো নেই। এই জন্য বলতেছি অক্ষর ২৯টা, পারা ৩০টা, একটা অক্ষর সহি করে পড়তে পারা। কত জায়গায় মশক হয়, তবলিগেও মশক হয়, কিন্তু ওইগুলো মশক নিয়মতান্ত্রিক হয় না। ওখানে একটা অনুভূতি সৃষ্টি করে দেওয়া হয় যে তোমার কোরআন তেলাওয়াতের মধ্যে ভুল আছে, অনুভূতি সৃষ্টি করে দেওয়া হয়। ওখানে সহি করা সম্ভবপর হয় না, কারণ সহি করতে গেলে হরফগুলো অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ শিখতে হবে। এর মাদ, গুন্না, ইজহার, ইখফা, কাল এগুলো জানতে হবে। তো অন্যান্য মস্কের মধ্যে এমনি একজনে পড়ে আর একজনে শোনে, দুই এক জায়গায় ঠিক করে দেয়, কিন্তু সেখানে হরফ সহি করা, মাখরাজ বলা, মদ গুন্না বলা, মদ কয় রকম গুন্না কয় রকম এগুলো কোন কারবার নেই, যে কারণে ওই মস্ক দিয়ে শুধু অনুভূতি হয়, সহি করা যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এইখানে যে মস্ক হয়েছে সেটা ওই গতানুগতিক মস্ক না, যে একটা অনুভূতি আপনাদের হয়েছে, বরং আশা করি অনেকটা সহি হয়ে গেছে। এখন একটু ধরে রাখলে, একটু চেষ্টা করলে আপনি ৩০ পারায় পড়তে পারবেন। আমরা তো ছোটকালে বক্তব্যে পড়ছি, আজকাল আমাদের বক্তব্যে ৩০ পারায় না যারা পড়ায়, কিন্তু আমি যখন মাদ্রাসায় আসছি আমাদের জমানাতে এক পারা পড়াই দিত আর বাকিটা আমরা পড়ে দিচ্ছি। আসলে কেউ পড়তে চাইলে এক পারাই কিন্তু যথেষ্ট, এই শব্দগুলি ঘুরে ফিরে আসবে, এই অক্ষরগুলি আসবে, এইখানে যে ফর্মুলা বলা হয়েছে এই ফর্মুলাই জারি হবে, শুধু একটু হাইল ধরে রাখতে হবে। তো আল্লাহ শুকর আদায় করার দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের নমুনা বানাইছেন। কোন দিক দিয়ে? সাহাবায়ে কেরাম যে কোরআন শিখছিলেন ওটা কিন্তু ছোট বয়সে না, তারা মুসলমান হয়েছে ৬০-৭০ বছরে। তো ছোটকালে কোরআন শিখবে কেমনে? ওই ৬০-৭০ বছর বয়সে তারা কি করছিল? কোরআন শিখছিল। আপনারাও ওই বয়সে সাহাবায়ে কেরামের নমুনার মতো ওই বয়সে কোরআন শিখলেন, এই জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। কোরআন এমন একটা কিতাব যা আল্লাহ তাআলা লওহে মাহফুজ থেকে বান্দার জন্য নাজিল করেছেন ২৩ বৎসরে। এই কোরআন নামাজের বাইরে যদি কেউ পড়ে, উজু ছাড়াও পড়ে, উজু ছাড়া ধরা যায় না, কোরআন শরীফ ধরা যায় না, তেলাওয়াত করা যায়, তো ১০ নাকি? নামাজের বাইরে উজু ছাড়া পড়লেও ১০ নেই, নামাজের মধ্যে পড়লে তো এক এক অক্ষরে ১০০ নেকি। নেকি তো সেই দিন বুঝে আসবে যেদিন আল্লাহ তাআলা মিজান নামক দাড়িপাল্লা কায়েম করবে। যে উলামায়ে কেরাম নেকি নেকি বলে, এত নেকি এত নেকি, আমরা অনেক বুঝতে পারি না যে এত নেকি কয়, এই নেকির দিন তো ১ কেজি চাউলও কেনা যায় না, কি নেকি হল। এটা এমন এক জগতের কারেন্সি যে জগতে এই দুনিয়ার টাকা পয়সা সোনা দানা চলবে না, তখন যে বুঝে আসবে যে এই নেকিগুলো কি জিনিস। মিজান নামক দাড়িপাল্লায় একটা নেকি বেশি হয়ে গেছে, গোনা থেকে নেকি বেশি, আল্লাহ দয়া করে গুনাহগুলো মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন, তখন নেকির দাম বুঝে আসবে। এই নেকির ভয়তে হাশরের ময়দানে এক সময় নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ পরিচয় দিবে না, নেকি দেওয়ার ভয়তে। আপনি নেকি চান কিনা, আপনি আমি এই কথা বলে বসি কিনা, যে বাবা আমি একটা নেকির জন্য আটকে গেছি, একটা নেকির তুমি আমাকে দাও তাহলে আমার নেকির পাল্লা ভারী হয়ে যায়, আমি বেসতে যেতে পারি। এই কথা আপনি আমি বলি কিনা, এই ভয়তে একটা সময় থাকবে পরিচয় দিবে না। কোরআন শব্দ আছে ইয়া ফিররু মানে কি, ভাগে দেওয়া, দৌড় দিয়ে ভেঙে দেওয়াকে বলে ইয়া ফিররু। সবাই ভেঙে দেবে, পরিচয়টাও দিবে না, যাকে আমরা কলিজার টুকরা মনে করি, যার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করি, যার জন্য মাথার ঘাম পায়ে ফেললাম, যার জন্য কত কষ্ট করলাম মানুষ করার জন্য, যাকে আরামে রাখার জন্য বিল্ডিং এর ব্যবস্থা করে গেলাম, সেই ছেলে পরিচয় দিবে না। এই নেকির প্রশ্নে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দৌলত দিলেন এটা আমি বুঝাইতে পারব না। এবং নেকি হাসিল করার জন্য অর্থ বোঝা কত জরুরি না, অর্থ বোঝার চেষ্টা করতে হবে। প্রত্যেক মসজিদে সপ্তাহে একদিন দশে কোরআন বা দশে তাফসির নামে অর্থ শিক্ষা করা উচিত, আর একদিন দশে ফেকা, আমরা যে মাসনা মাসাইলগুলো বলি এর পক্ষে কি হাদিস আছে এই ব্যাপারেও একদিন দর্শ হওয়া দরকার। অর্থাৎ অর্থ বোঝার চেষ্টা রাখতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব দেওয়ার জন্য অর্থ বোঝা শর্ত করেন নাই। অর্থ বুঝে পড়লে সব দিব, অর্থ না বুঝে পড়লে সব দিব না, এটা বলেন নাই কোথাও। বরং এরকম একটা ফেতনা খাড়া হইতে পারে কোন এক জামানায়, কিছু লোক বলে বসবে যে অর্থ না বুঝে পড়লে সব হবে না, এরকম বলতে পারে। এটা নবীদিকে জানানো হয়েছে, যে কারণে নবীদি কোরআন তেলাওয়াত করলে যে সব হয় ওটার উদাহরণ দিতে যায় আলিফ লাম মিম, এটা দিয়ে উদাহরণ দিচ্ছেন। কেন এটা দিলেন, কেন আলহামদুলিল্লাহ দিয়ে দিতেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না দিয়ে আলিফ লাম মিম দিয়ে দিলেন কেন, পার্থক্য কি? পার্থক্য এই যে আলিফ মিম আলিফ লাম র তাসিন ইয়াসিন এগুলোকে বলা হয় মুকাত্তাআত। কি বলা হয়? মুকাত্তাআত। এগুলো আল্লাহ এবং রসুলের মধ্যে ইশারায় কথা, কথা হইতেছে, আল্লাহ বলতেছেন রসুল বুঝতেছেন, কিন্তু আমরা বুঝবো না। কিয়ামত তক এগুলোর অর্থ কেউ বলতে পারবে না, আলিফ লাম মিমের অর্থ কি? তো এইটা দিয়ে নবীজি উদাহরণ দিলেন, আলিফ পড়লা দশ টাকি হয়ে গেল, লাম পড়লা দশ টাকি হয়ে গেল, মিম পড়লা দশ টাকি হয়ে গেল, এইটা দিয়ে উদাহরণ কেন দিলেন? এই জন্য দিলেন যাতে ওই প্রশ্ন দূর হয়ে যায় যে অর্থ না বুঝে পড়লে সব হবে না। এটার অর্থ তো কেউ বুঝবে না, কেউ জানবে না, কেয়ামত তক কেউ জানবে না। ওটা দিয়ে আল্লাহর হাবিব উদাহরণ দিচ্ছেন। কাজেই নেকি পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য অর্থ বোঝা শর্ত না, তবে অর্থ বোঝার চেষ্টা রাখতে হবে যে আল্লাহ আমার জন্য কি পয়গম পাঠাইলেন, কোরআন আমার জন্য কি পয়গম পাঠাইলেন, এটা ফিকির থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবচেয়ে বড় দৌলত হল দৌলতে হেদায়াত। ইমানের একটা স্তরকে হেদায়াত বলা হয়, সাতটা বিষয় বিশ্বাস করলে ইমান হয়ে যায়। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি এই বিশ্বাসটা যখন আরো আগে বাড়ে, দাওয়াতের লাইনে মেহনত করলে বিশ্বাসটা আরো মজবুত হয়, মজবুত হয়ে এমন একটা পর্যায়ে যায় ইসলামের কোন বিধি বিধান নিয়ে তার দিলের মধ্যে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব, কোন রকম আপত্তি প্রশ্ন বাকি থাকে না। ইমান এমন একটা স্তরে চলে আসে ইসলামের কোন বিষয় তার কোন খটকা নেই। আমার আল্লাহ কইছে এটা ঠিক, আমার রসুল বলছেন এটা ঠিক, কোনটাই মনে হয় না এটা কেমনে কইল ইসলামের, এই কথাটা তো মিলতেছে না, নাউজুবিল্লাহ এরকম তার মনে হয় না। ইমানটা এই পর্যায়ে যাওয়ার নাম হল হেদায়াত। তো ইমানের একটা স্তর, এটা হলো সবচেয়ে বড় দৌলত। সূরা ফাতিহায় এটাকে নির্দিষ্ট করে দোয়া চাইতে বলা হয়েছে, অন্য সবগুলো উজ্জ্বল রাখা হয়েছে, এটাকে উল্লেখ করা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাও, জান্নাতের রাস্তার উপরে কায়েম রাখো। শুধু দেখানো না, ওখানে এটাও চাওয়া হয়েছে আমি যেন মৃত্যু পর্যন্ত এই জান্নাতের রাস্তায় টিকে থাকতে পারি, শয়তান যেন আমাকে আউট করতে না পারে, এটাও দোয়া চাওয়া হয়েছে। অথচ আমরা বিভিন্ন ব্যাপারে আমরা আল্লাহর রহমতের মুখাপেক্ষী সেগুলো উল্লেখ করা হয় নাই, এক কথা সেরে দিছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং সকল বিষয় আমার জিন্দেগীর সকল বিষয় তোমার নিকটেই সাহায্য চাই। কোন বিষয় তার নাম বলা হল না। একটা মানুষের যত কিছু প্রয়োজন হইতে পারে সব এর মধ্যে আছে, সকল বিষয় আমি আল্লাহ সাহায্য চাই। তো ওখানে সংক্ষেপে বলা হলো সকল বিষয়, কিন্তু হেদায়তের প্রশ্ন আসে, এটাও তোর মধ্যে ঢুকাই দেওয়া যেত যে হেদায়তের ব্যাপারে আল্লাহ সাহায্য চাই, তো বললে কে মানা করতো আল্লাহকে, এটাও বলে যেত। কিন্তু না, এটা ভিন্ন করে বলছেন, এটা বোঝানোর জন্য মানব জীবনের সফলতা, মানব জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া সেটা হল ইমান আর হেদায়াত। মানব জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া যার উপরে আর কিচ্ছু নেই সেটা হল হেদায়াত। পাকাপোক্তা ইমানকে হেদায়াত বলে, এটা হল সবচেয়ে বড় দৌলত। এই ইমান বা হেদায়তের যদি নিম্ন স্তর কারো হাসিল থাকে, ইমান বা হেদায়তের স্তর আছে, সর্বনিম্ন স্তর যদি কারো হাসিল থাকে, উপরের স্তরে যেতে পারে নাই, আল্লাহ তাকেও একদিন না একদিন বেহেশতে দিবেন এবং এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নেই। সূর্য সম্পর্কে বলতেছে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, দুনিয়া থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আল্লাহর কাছে জায়গার অভাব আছে। এবং বিজ্ঞানীরা বলতেছে এমন এমন নক্ষত্র এখনো রয়ে গেছে যার আলো এখনো আমরা দেখতে পাইতেছি না, আমাদের কাছে পৌঁছে নাই। তাহলে কত দূরে আলো এখনো দেখতে পাইতেছি না, হয়তো টেলিস্কোপ দিয়ে কোনো মেশিন টেশিন দিয়ে দেখা দিতে পারে। তাহলে আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নেই, আমাদের মেহনতের অভাব। তো কোরআন এমন জিনিস যে তেলাওয়াত মানুষের মধ্যে হেদায়ত এনে দেয়, কোরআনের তেলাওয়াত মানুষকে হেদায়ত দান করে। এই ব্যাপারে স্পষ্ট আয়াত আছে, ইন্না হাদাল কোরআন ইহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআন যাচ্ছে না থাকবে সে সিরাতে মুস্তাকিমে কায়েম থাকবে। কোরআন সহি শুদ্ধ কোরআন যার কলবে থাকবে সে সিরাতে মুস্তাকিম অর্থাৎ জান্নাতের রাস্তা, এই রাস্তায় কায়েম থাকবে। ইবলিস এখান থেকে হটাইতে পারবে না, যত চেষ্টা করুক কোরআন আল্লাহকে হটাইতে পারবে না। এত বড় দৌলত এই কোরআন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের জন্য শ্রেষ্ঠ ব্যক্তি, তাকে এই কারণে একবার বের করে দিয়েছিল কাফেররা, এই কারণে বের করে দিয়েছিল যিনি ঘরের উঠানের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়তেন, আর তাহাজ্জুদের মধ্যে আওয়াজ করে কোরআন পড়তেন। এই কোরআন শুনে মক্কার কাফেরদের সব ছেলে মেয়েরা স্ত্রীরা ওনার চতুর্পাশে জমা হয়ে যেত, তারা কানতে থাকতো আর তেলাওয়াত শুনত। কোন তফসির তফসির করা হয়তো না, উনি নামাজের তেলাওয়াত করতেন। এতেই ওনার চারিপাশে মাহফিল কায়েম হয়ে যেত, লোকজন জমা হয়ে যেত। তো মক্কার কাফেররা দেখল এইভাবে যদি আমাদের বিবিরা বাচ্চারা দেখতে থাকে তো সময় লাগবে না, এরা সব মুসলমান হয়ে যাবে। ওরা বুঝতে পারতেছে এই তেলাওয়াত শুনলে এরা ইমান নিয়ে আসবে, দেরি হবে না। এই জন্য ওনাকে জোরপূর্বক ওনাকে মক্কা ত্যাগ করতে বাধ্য করছে, এটা বুখারী শরীফের হাদিস। যাই হোক, আর এক কবিলার নেতা, উনি মক্কায় না মক্কার বাইরে, একটা বড় কবিলার নেতা, তার নাম ইবনু দাগিনা, উনি ওনাকে পেয়ে আবার ফেরায় আসছিলেন। লম্বা কিস্সা যে আপনার মতো লোকরে দেশ ত্যাগ করতে দেওয়া যায় না, আমাদের সম্মান নষ্ট হয়, আপনি আসেন, কে আপনাকে বের করে দিচ্ছে আমি দেখব। যাক, ওই লম্বা ঘটনা বুখারী শরীফের এক পৃষ্ঠা ঘটনা, ওই ঘটনা এই মুহূর্তে আমার বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হল ওনাকে বের করা হইতেছে কেন, মক্কার কাফেরা কেন বের করতেছে, ওনার তেলাওয়াত শুনে তাদের ছেলে পেলেরা বউ বাচ্চারা সব মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল শুধু তেলাওয়াতের মধ্যে আল্লাহ কি রাখছেন, হেদায়াত রাখছেন। এই জন্য কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে পারা তা আমাদের জন্য নেহায়েত জরুরি। মুসলমান হওয়ার কল্পনাই করা যায় না সহি শুদ্ধ কোরআন ছাড়া। আপনি যতই আদমশুমারিতে নিজেকে মুসলমান লেখেন, পাসপোর্টে মুসলমান লেখেন, কিন্তু আপনার আমার কলবের মধ্যে সহি কোরআন যদি না থাকে তাহলে আল্লাহর দরবারে আমরা কিন্তু মুসলমান হিসেবে গণ্য হব না। সহি কোরআন থাকতেই হবে, থাকতেই হবে, বাধ্যতামূলক। চাউল ছাড়া যেমন ভাত হয় না, কোরআন ছাড়া মুসলমান হইতে পারে না। কিছু আল্লাহর বান্দা হয়তো ছোট কালেই শিখছে সহি শুদ্ধ করে, কিন্তু অধিকাংশরে দেখা যায় ছোট কালে সহি করে পড়া সম্ভবপর হয় না। অধিকাংশ আমরা গ্রামগঞ্জ থেকে শহরে আসছি, গ্রামগঞ্জে যে কারি সাহেবরা থাকে তারাই অতটা সহি করে পড়তে পারে না। তারা কি শিখেছে, চার আনা আট আনা সহি হয়েছে। আমরা গ্রামগঞ্জে যা পড়ছি, যারা পড়ছি অনেকে তো পড়াও নাই, যারা পড়ছে চার আনা আট আনা সহি হয়েছে। এখন আল্লাহ আমাদেরকে বুঝদান করছেন, জ্ঞান দান করছেন, আমরা নিজেরা বুঝতে পারতেছি যে আমি কোরআন শরীফের পড়তে পারি না, আমি কিসের মুসলমান। এইরকম মুসলমানের জন্য আল্লাহ রহমত নাজিল করবেন, শান্তিতে রাখবেন, কামিয়াবি দিবেন এমন কোন ওয়াদা আল্লাহ করেন নাই। যে মুসলমান নামকে অস্তে মুসলমান, কোরআনটাও পড়তে পারে না সহি শুদ্ধ করে, তেমন মুসলমানের জন্য আল্লাহর কোন ওয়াদা নেই, আল্লাহর কোন অঙ্গীকার নেই। আল্লাহর অঙ্গীকার পুরা করতে হলে দুনিয়াতে আমরা শান্তিতে থাকবো, কবরে শান্তিতে থাকবো, হাসরের ময়দানে ডায়ের হাতে আমল নামা পাব, মিজান নামক দাড়ি পাল্লায় নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আবার পুলসেরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাব, পার হয়ে বেস্ট হবে আমার ঠিকানা। এগুলো পাইতে গেলে কোরআন শিক্ষা করার কোন বিকল্প নেই, শিখতেই হবে, শিখতে হবে, নিজের বিবি বাচ্চাকে শিখাইতে হবে। কারণ আল্লাহ একটা বলছেন কু আনফুসাকুম, তুমি নিজেকে দোজখ থেকে বাঁচাও, ও আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও। পরিবার করলে বিবিও আসে, ছেলে মেয়েও আসে, বাপ মাও আসে, এরা সব পরিবারের মধ্যে থাকেন, তাদেরকেও বাঁচাও। তাই কোরআন আমাদেরও শিখতে হবে, আমাদের পরিবারকেও শিখাইতে হবে, তখন আশা করা যায় যে আমরা হেদায়েতের উপর চলব, সঠিক রাস্তায় চলব, আল্লাহ আমাদের দিলের মধ্যে শান্তি ঢেলে দিবেন। শান্তি কি জিনিস? গাড়ি বাড়ির নাম কিন্তু শরীয়তে শান্তি না। হাজারো লোক গাড়ি বাড়ি পাইছে কিন্তু শান্তি পায় নাই, অশান্তির মধ্যে হাবুডুবু খাইতেছে, সব জায়গায় পরেশানি, ঘরে পরেশানি, বিবি সব কথা মানে না, ছেলে পেলে নিয়ে পরেশানি, ছেলে পেলে বাপের কথা মানে না, মিল কারখানা নিয়ে পরেশানি, মিল কারখানা ডেলি ধর্মঘট করে, এই নানা খালি পরেশানি আর পরেশানি। গাড়ি বাড়ির তো অভাব নেই কিন্তু পরেশানি আর পরেশানি। এই জন্য শরীয়তটাই ঠিক, আমরা যেটা বুঝি যে গাড়ি বাড়ি থাকা, হ্যাঁ, বিরিয়ানি পোলাও খাওয়া, মন্ত্রী মিনিস্টার হইতে পারা ইত্যাদি ইত্যাদি, এগুলো হল শান্তি মনে করি আমরা, কিন্তু কোরআন হাদিস তা বলে না। কোরআন হাদিস বলে একটা ইতমিনান, একটা প্রশান্তি, রব্বুল আলামিন আসমান থেকে বান্দার কলবের মধ্যে নাজিল করেন। আল্লাহ আসমান থেকে বান্দার কলবের মধ্যে একটা ইতমিনান, একটা সুকুন, বাংলায় বলা হয় প্রশান্তি, আল্লাহ নাজিল করেন, ওটাকে বলা হয় শান্তি। ওটা বিল্ডিং গুলো পাইতে পারে, ওইটা টিনের ঘর আলা পাইতে পারে, ওইটা কুড়ে ঘর আলা পাইতে পারে, যেই কোরআন শিখছে কোরআন মতো চলে সে কুড়ে ঘর শান্তিতে আছে, সে যদি বিল্ডিং পেয়ে থাকে বিল্ডিংও শান্তিতে আছে। আর যে কোরআন শেখে নাই, কোরআন অনুযায়ী চলে না, কোরআনের বিধিনিষেধ মানে না, সে যদি ফেরাউনের মতো রাজত্ব পায়, হ্যাঁ, আর কারুনের মতো ধন দৌলত পায়, আর সাদ্দাদের মতো বেশ বানায়, বানাইতে পারবে? শান্তি পাবে না। ওই চিজ ও আসবাবের মধ্যে কোনো শান্তি রাখা হয় নাই, চিজ ও আসবাবের মধ্যে, দুনিয়ার সামগ্রীর মধ্যে শান্তি রাখা হয় নাই, শান্তি তো কোরআনের মধ্যে রাখা হয়েছে। আল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিক্রুল্লাহ তাফসির করছে তাফসিরে কুরতুবি ওয়ালা কোরআন দ্বারা, আল্লাহ জিকির। আমরা তো জিকির দ্বারা বুঝি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, এটাও জিকির, কিন্তু মূল জিকির কিন্তু কোরআন তেলাওয়াত, আসল জিকির কোনটা? এই জন্য তাফসীরে কুরতুবী ওয়ালা আলা বিযিক্রিল্লাহ, এই জিক্রুল্লাহ তাফসীর করছেন কোরআন দ্বারা, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যদি করো আল্লাহ তোমাদের কালবের মধ্যে প্রশান্তি নাজিল করবেন, শান্তি নাজিল করবেন, যার জন্য গাড়ি বাড়ি শর্ত না। গাড়ি বাড়ি থাকলেও পাইতে পারো, গাড়ি বাড়ি না থাকলেও পাইতে পারো। আজকে তো সারা দুনিয়ার মুসলমানরা পরেশান, কাফেরদের দ্বারা মার খাইতেছে, কেন? এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে। সৌদি আরব মতো দেশ আমরা মনে করি এখানে সব লোক মনে হয় আলেম, কিচ্ছু না। ওখানে তিনটা মাদ্রাসা আছে, মক্কা একটা, মদিনা একটা, আর রিয়াদ একটা, তিনটা মাদ্রাসা। আর যত প্রতিষ্ঠান আছে নাম হলো মাদ্রাসা, আসলে এগুলো সব স্কুল, তারা ইংরেজি পড়ার জন্য পাগল, ইংরেজি পড়ে আর আমেরিকার ডিগ্রি আনে, এদের নজর আমেরিকার দিকে, রাজতন্ত্র চালায় আর নজর কোন দিকে, যে আমেরিকা আমাকে রক্ষা করবে। একজন মুসলমান তো তা হওয়া উচিত না। মুসলমান কি দুনিয়ার কারো ঘরে ভরসা করবে? মুসলমান ভরসা করবে আল্লাহর উপরে, আমি আল্লাহর হয়ে থাকব, আল্লাহর কোরআন শিখব, শিখাব। যেখানে আল্লাহর কোরআনের মাদ্রাসা আছে ওই মাদ্রাসার সদস্য হব, ওখানে জুড়ে থাকব, তো আল্লাহ আমাকে রক্ষা করবেন। আমি আল্লাহর দিনে সাহায্য করব, কোরআনের পক্ষে থাকব, আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমেরিকা আমাকে সাহায্য করতে পারে না। আমেরিকার মতো কত দেশ ছিল, আমেরিকার মতো বহু দেশ ছিল। আমেরিকা কি 50টা দেশ একত্র করছে, শক্তি বেড়ে গেছে। এরকম তো অনেক রাশিয়া ছিল, লন্ডন ছিল, তারাও অনেক দেশ একত্র করছিল, কিন্তু এখন কি সব ছুটে গেছে, সব ছুটে গেছে। একদিন আমেরিকাওয়ালারা ছুটে যাবে। ট্রাম্পের মতো দু চারটে পাগল যদি আরো আসে তো আমেরিকারও 50টা রাজ্য সব ছুটে যাবে। যে নিজের অস্তিত্ব নিজে রক্ষা করতে পারে না, সে আমাকে কি সাহায্য করবে? এবার সাহায্য করার মালিক একমাত্র রব্বুল আলামিন, আমাকে সাহায্য করার মালিক একমাত্র রব্বুল আলামিন। রব্বুল আলামিন যদি আমাকে সাহায্য করে, সারা দুনিয়ার লোক মিলে আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর তার সাহায্য পাইতে হলে দুনিয়াতে কোরআন নিয়ে বেঁচে থাকতে হবে, কোরআন নিয়ে বেঁচে থাকতে হবে। এই জন্য আল্লাহ যাদেরকে শিক্ষা করার তৌফিক দিলেন, আমরা আল্লাহর খুব বেশি শুকরিয়া আদায় করি এবং এটাকে ধরে রাখি। যদি এখন ছেড়ে দেন তাহলে কিন্তু থাকবে না। আজ ডেইলি আপনি এটা নিয়ে একটু চেষ্টা করেন, ইমাম সাহেবকে নিয়ে, মহাজন সাহেবকে নিয়ে, খাদেম সাহেবকে নিয়ে, কাউকে নিয়ে একটু চেষ্টা করেন, এক দুই লাইন দিন পড়তে থাকেন, গোটাটা আপনার আয়ত্তে চলে আসছে, গোটাটা আপনার আয়ত্তে চলে আসছে। এবং কোরআনের খোলাসা কি? কোরআন তেলাওয়াত করতে হবে ও কোরআন নিয়ে জিন্দেগি কাটাইতে হবে। আমি বারবার বলে থাকি কোরআনের খোলাসা ছয়টা কথা। ইমানকে শেরেক মুক্ত করো, তোমার ইমানের মধ্যে যেন শেরেক না থাকে। এই যত মাজার পূজারি আছে এরা সব শেরেকে লিপ্ত। যারা নবীদিকে গায়েব জানেওয়ালা বলে, নবীদিকে হাজির নাজির বলে, এরা শেরেকে লিপ্ত, এদের ইমান গ্রহণযোগ্য না। দুই নম্বর, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, কাফন দাফন, এগুলো নবীজির তরিকা হইতে হবে, নবীজির তরিকা হইতে হবে। এই আমরা নামাজ পড়লাম, এই নামাজটা আমাদের বুঝবো তো পড়লে হবে, এই নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু কি, কিভাবে দাঁড়াইলাম, দুনু পাও কেবলার দিকে, দুনু পাও কিভাবে হাত তুললাম, দুনু হাতের তালো কেবলার দিকে, গালের দিকে না, এরকম না, সাপের ফনার মতো না। গোটা নামাজটা দেখতে হবে, এটা শুনে হবে না। হ্যাঁ, কোন আলেম দেখাই দেবে এবং আপনাদেরা দেখবে, এরপরে আপনার নামাজটা নবীর তরিকে হবে। কোন আলেম আগে আপনাকে দেখাই দেবে যে রুকু এইভাবে করেন, রুকুতে আপনার হাত সোজা থাকবে, কোন মাখা থাকতে পারবে না, রুকুতে হাত সোজা থাকবে, আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে, রুকুতে আঙ্গুল ফাঁকা, সিজদাতে মিলানো, পাঁচ আঙ্গুল মিলানো, এই ছাড়া বাকি নামাজে আঙ্গুল স্বাভাবিক, বাকি নামাজে আঙ্গুল স্বাভাবিক। এটা নামাজের প্রশিক্ষণ নিতে হবে, নামাজের প্রশিক্ষণ নিতে হবে, সালামের প্রশিক্ষণ নিতে হবে, হ্যাঁ, কাফন দাফনের প্রশিক্ষণ নিতে হবে। কাফন দাফন হল শেষ পর্ব, জিন্দেগির শেষ পর্ব, এখানে আমরা জানি না, দাফন করতে দেরি করতেছি, কারণ কবর তো মমিনের জন্য জান্নাতের বাগান, দেরি করা যাবে, কবরে রাখতে হবে ডাইন কাতে, অনেক এলাকায় শীত করে শোয়াই দিয়ে চেহারাটাকে কেবলার দিক মোড়াই দিচ্ছে, শীত করে শোয়ায় চেহারাটাকে কেবলার দিক করে দিচ্ছে, এটা কোন হাদিসে নেই, গলত তরিকা। মুর্দার জন্য খতম পড়ে দিছে আর টাকাও দিছে, মুর্দারের জন্য খতম পড়ে টাকা দিলে কোনো সব যায় না, মুর্দারের রুহে কোনো সব যায় না, কত ভুল। এই জন্য দ্বিতীয় কাজ হল ইবাদত বন্দেগী নবীর তরিকায় করতে হবে। তৃতীয় কাজ হল আমরা যে যে লাইনে আয় রোজগার করতেছি এটা যেন শরীয়ত সম্মত হয়। কেউ চাকুরি করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, যারা গ্রাম দেশে থাকে তারা জমিন আবাদ করে, কেউ শিল্প কারখানা চালায়, এক একজন এক একভাবে আয় রোজগার করে, ও প্রত্যেকটাই মশলা আছে। আপনি আয় রোজগারে যে লাইনে যান না কেন, ওই লাইনে শরীয়তের বিধান রয়ে গেছে। আপনি শেয়ার মার্কেট থেকে কোন কোম্পানির শেয়ার কিনবেন কিনা, এখানে মশলা রয়ে গেছে, ইসলাম কোথাও ছেড়ে দেয় নাই, এই জায়গায় তুমি মন মতো চড়ো, এই জায়গায় তুমি মন মতো চলো, এই সুযোগ আমাদেরকে দেয় নাই। এই জন্য বলা হয়েছে দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হল বেশত। তার যা মনে চায় তাই করতে পারে, কাফের যা মনে চায় করতে পারে, কিন্তু মমিন একটা মন চাই করতে পারে না, সব তাকে তালাশ করতে হয় আমার মাওলানা কি বলেছেন, তাকে তালাশ করতে হয়। এই জন্য আপনি যে লাইনে আয় রোজগার করতেছেন, আপনার লাইনটা কোন ভালো আলেমকে বলে ওর মধ্যে কোন হারাম মেশানো আছে কিনা আপনি জেনে নেন। আপনার সব লাইন জানার দরকার নেই, আপনি চাকরি করেন চাকরির মশলা জানেন, আপনি ব্যবসা করেন আপনি ব্যবসাটা কিভাবে করেন, লেনদেনটা কিভাবে করেন, একজন আলেমকে বলেন। গতকাল আমার কাছে এক লোক আসছে গাড়ি কিনবে, কোন ইসলামী ব্যাংকে গেছিল, দুটাতে গেছিল, একটাতে বলছে যে মাসে মাসে এক লাখ টাকা দিবেন, আর গাড়ির কত একটা ভাড়া ধরছে ওই ভাড়াটা দিবেন, মাসিক ভাড়া। আর এক ব্যাংক বলছে গাড়ি আগে আমি কিনবো, আমরা কিনবো, পরে একটু বাড়ায় আপনার কাছে বেচে দিব। তো উনি আমার কাছে আসছে, দুটোটাই তো ইসলামী নাম দিল, আমি কোনটা করতে পারি? আমি তাকে বললাম যারা বলেছে যে তারা আগে গাড়ি কিনবে তাদের টাকা দিয়ে, কিনে আপনার সাথে আবার কথাবার্তা বলে তারা 50 লাখ টাকা দিয়ে কিনলো, আপনার কাছে 55 লাখ টাকা বিক্রি করলো, 2 বছরের কিস্তি, এটা ঠিক আছে, কিন্তু একই সাথে গাড়ির মূল্য উসুল করবে আবার ওই গাড়িটার ভাড়াও উসুল করবে, তাহলে তো একই সাথে দুটো লেনদেন হয়ে গেল। সেই ব্যাংক গাড়ি বিক্রিতে করতেছে আর একই সাথে ভাড়াও দিচ্ছে। শরিয়াতে একসাথে দুটো লেনদেন করার কোন অবকাশ নেই, একসাথে দুই লেনদেন তো অবকাশ নেই। যেমন একজনে বললেন, ভাই তুমি এই জমিটাকে আমার কাছ থেকে 20 লাখ টাকা দিয়ে কেনো, এক মাস পরে আমি 22 লাখ টাকা দিয়ে তোমার কাছ থেকে আবার কিনে নেব। মানে কয়টা পয়সা কেনা হয়েছে? আমি একটা করলাম ওর সাথে, ওর থেকে আমি কিনবো, দুটো হয়েছে না? এই যে দুটো পয়সা কেনা একসাথে, এটা না জায়েজ। আমি বললাম যে ব্যাংক বসে গাড়ি বাবদ কাটবে, ভাড়া বাবদ কাটবে, ওরা দুই লেনদেন একসাথে মিশাই ফেলছে, ওটা জায়েজ হবে না, ওটা আপনি করেন না। তো সে দিনদার লোক ছিল বলে তো আসছে, না করে ফেলতো। কয়জন আসে আমাদের কাছে? কয়জন আসে করে ফেলে? আসতে হবে, জরুরি আপনার জন্য। আরে নগদ টাকা দিয়ে আপনি সুদের মধ্যে পড়বেন কেন? আপনি কিস্তিতে তো টাকা দিবেন, টাকাও দিলেন আর সুদের মধ্যে জড়িয়ে গেলেন, লাভটা কি হল? এই ধরে বলতেছিলাম যে যে লাইনে আমরা আয় রোজগার করি, আমার লাইনটা কোন আলেম থেকে যাচাই করে নেই ঠিক আছে কিনা। 3 নম্বর। 4 নম্বর হল আমার বাপ মা সম্পর্কে আমার করণীয় কি, বেঁচে থাকলে করণীয় কি, মরে গেলে করণীয় কি, এটা আমাকে জানতে হবে, আদায় করতে হবে। তাদের পাওনা, আমিও তো বাপ মা, আমি আমার বাপ মারটা করলাম না, আমার ছেলে পেলে আমারটা করবে? কোশ্চিন কেন? কোশ্চিন কেন হবে না? আমি যদি আমার বাপ মায়ের হক আদায় না করি, আমার ছেলে পেলে আমার হক আদায় করবে না, হক আদায় করবে না। একবার এক কিস্তা শুনছিলাম, এক ছেলে বহুত বড় নাফরমান, বাপের গলায় গামছা লাগায় অনেকদিন পর্যন্ত, অনেক দূর পর্যন্ত লয়ে গেছে, বাড়িতে বের করে দিচ্ছে। আজকাল তো বুড়া হয়ে গেলে বের করেই দেয়, বৃদ্ধা আশ্রমে পাঠাই দেয়। ছোটকালে বাপ মা হ্যাঁ কিন্ডার গার্ডেনে পাঠাই দেয়, কোরআন না শিখায় কিন্ডার গার্ডেনে পাঠাই দেয়। ওই ছেলে বড় হয় বাপ মারে বৃদ্ধা আশ্রমে পাঠাই দেয়। তুমি আমার কিন্ডার গার্ডেনে পাঠিয়েছিলে আর তোমার আমি পাঠালাম বুধ বৃদ্ধা আশ্রমে। যেসে করনি ওইসে বলনি, যেমন করছে এরকম শাস্তি। তো ওই ছেলে বাপকে গলায় গামছা লাগায় অনেকদিন লয়ে গেছে, তখন বাপ বলতেছে এই আর নিস না, এখানে থাম না। বাপ তো বুড়া, গায়ত্ব শক্তি নেই, ছেলের অনুরোধ করতে আমার আর নিস না। তো কেন? তা আমি আমার বাপরে এই পর্যন্ত আসছিলাম, এইটুকু আমার পাও না। শুনতে তো একটা কিস্তা, কিন্তু এটা বাস্তব, এটা বাস্তব। যা করব এটা আমাকে পাইতে হবে। আমরা যে বাপ মার হক আদায় করি, আমাদের ছেলে পেলে আমাদের হক আদায় করবেই, আমাদেরকে কষ্ট দিবে না, আমাদের মর্জি মতো তারা চলাফেরা করবে। আর আমি আমার বাপ মার কোন তোয়াক্কা করলাম না, তাদের কষ্ট দিলাম, তাদের প্রয়োজন মিটাইলাম না, আমার ছেলে পেলে আমাকে কষ্ট দিল। এই বাপ মা তার হক কি, বিবির পাওনা কি, খালি খানা আর কাপড় চোপড় আর বাসস্থান দিলে কি বিবির হক আদায় হয়ে যায়? আসল হক তো তাকে পর্দায় রাখো, তাকে এলেম শিক্ষা দাও, এবং তোমার ছেলে পেলেকে কিভাবে নবীজির সুন্নত শিখাবে ওই যোগ্যতা তার মধ্যে দিয়ে দাও। এটা হল বিবিদের আসল হক, পর্দায় রাখা, দিন শিক্ষা দেওয়া, সুন্নত শিক্ষা দেওয়া। কিন্তু আমরা তো বিবিদের এই হকটা আদায় করি না, এই জন্য মাঝে মধ্যে বিভিন্ন বাসায় বয়ানের ব্যবস্থা করা উচিত। যেখানে আলেমের সামনে কিছু পুরুষ থাকবে, পর্দার আড়ালে মা বোনরা থাকবে। দিন শুধু আমাদের জরুরি না, দিন মা বোনদের জন্য জরুরি। এই জন্য মাওলানা আশরাফ আলী থানভী, যিনি গত সপ্তাহ গত শতাব্দীর এই ছিলেন যুগ সংস্কারক ছিলেন, তিনি এটা বলে গেছেন, তোমরা শুধু বড় বড় মাহফিল করে বসে থাকো না, তোমরা ছোট ছোট মাহফিল করো, বাড়ি বাড়ি মাহফিল করো, এই সপ্তাহ এক বাসায় করো, আর এক সপ্তাহ আর এক বাসায় করো, হুজুরদেরকে নিয়ে নিয়ে আধা ঘন্টার মাহফিল করো, পুরুষরাও শুনবে, ঘরের আড়াল থেকে পর্দার ভিতর থেকে মা বোনরাও শুনবে, তাদের ভিতরে দিন এসে যাবে, ওই ফ্যামিলিতে সুখ শান্তি নাজিল হয়ে যাবে। আপনি একা যতই নামাজি হন, আপনার বিবি যদি বেপারদা ঘরে আর সারাদিন টেলিভিশন নিয়ে পড়ে থাকে আর ছেলে পেলেকে কোরআন শিখতে না দেয়, তো আপনার ঘরে শান্তি আসবে না। আপনি খুব নামাজি, খুব চিল্লা দেনেওয়ালা, কিন্তু বিবি সাহেব আপনার চিল্লারও ধার ধারে না, নামাজও ঠিক মতো পড়ে না, বেপারদা ঘোরাফেরা আর টেলিভিশনের সিরিয়াল একটাও মিস যায় না। হ্যাঁ, আবার ছেলেটাকে কোরআন পড়তে দিবেন বাধা না, কোরআন পড়ানোর দরকার নেই, দুনিয়া তো কোরআন লাগবে, কবরও কোরআন লাগবে, হাসরও কোরআন লাগবে, আপনি ছেলেকে শেখাইবেন না তো ছেলে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। ছেলেকে কোরআন শেখাইবেন না, কোরআন শরীফে দুই তিন জায়গায় আয়াত আসছে, এক জায়গায় আসছে যারা ছেলে পেলেকে কোরআন শিখাইলে না তোমরা তোমাদের ছেলেদেরকে কতল করে দিছ, আটটার একটা আয়াত ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এই আয়াতের তাফসির করতে দিয়ে মুফতি শফি সাহেব লিখছে, যারা তাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিল না তারা সন্তানকে কতল করে দিছে, হত্যা করে দিছে। ওয়ালা তাকতুলু, এটা কত শব্দ থেকে আসছে, কোরআন থেকে বঞ্চিত করা আর কতল করা এক কথা। আল্লাহ বুঝাই দিতে মানুষকে যে কোরআন থেকে বঞ্চিত করা আর হত্যা করে দেওয়া এক কথা। কোরআন শিখাইলেন না, সারা দুনিয়ার ডিগ্রি আনি দিলেন, এই ছেলে কি বেসতে দিতে পারবে ওই ডিগ্রি দিয়ে কোরআন না শিখলে? এক জায়গায় বলছে এই কথা, কোরআন না শিখাইলে কতল করে দিলাম, আর এক জায়গায় আল্লাহ বলতেছে কোরআন শিখাইলেন না এই ছেলে হাসরের ময়দানে বলবে আল্লাহ আমার বাপ মা আমাকে কোরআন শিখতে দেয় নাই, তাদের দুনিয়া সাজানোর জন্য আমাকে দুনিয়ার লাইনে দিছিল, আজকে ওই বাপ মাকে হাজির করো, তাদের বুকে পাড়ায় মনের ঝাল মিটায় তারপর তো লোকে যাব। তো কোরআনের আয়াত রব্বানা মানে কি, তাদেরকে পায়ের নিচে করবো, পাড়াবো, তাদের বুকের হাড্ডি ভাঙবো, তারপরে দুজকে যাব, তারাই বাহরম করছিল। এ আর এক জায়গায়, তৃতীয় এক জায়গায় বলছে তারা বলবে আল্লাহ আমরা তো বড়দেরকে মানছিলাম, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, বড়দেরকে মানছিলাম, ফাদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে বিপদগামী করে দিছে, কোরআন না শিখায় আগেই দুনিয়ার লাইনে দিয়ে দিছে, কোরআন না শিখায় আগেই দুনিয়ার লাইনে দিয়ে দিছে, فَأَضَلُّونَا السَّبِيلَا رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ। আল্লাহ ওই বাপ মাকে আজকে ডবল শাস্তি দাও, তারা যে শাস্তির উপযুক্ত হয়েছে ওটাকে ডবল করে দাও। ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ, ضِعْفَيْنِ দ্বিগুণ, এর অর্থ ডবল করে দাও। وَلَعَنْهُمْ لَعْنًا كَبِيرًا, আর এই বাপমার উপরে তুমি অভিশাপ নাজিল করো, কে বলবে? আপনার আমার কলিজার টুকরা সন্তান বলবে আল্লাহর সামনে আপনার আমার বিরুদ্ধে, যদি তাদেরকে কোরআন থেকে বঞ্চিত করি। অনেকে বলে হুজুর আমি তো একটা টিউটর রাখছি, ও তো পড়াই দিচ্ছি, টিউটর দিয়ে কোরআন শরীফ হয় না। তোলা দুধে পোলাপ আছে না, তোলা দুধে পোলাপ আছে না, টিউটর আর টিউশনই করে অ্যাডভোকেটের মতো। যত লম্বা করা যাবে আমার টাকা বাড়বে। অনেক আল্লাহওয়ালা অ্যাডভোকেটও আছে, তারা এগুলো করে না, তারা ন্যায় নীতির উপর থাকে। দেখেন এই মামলাটা, এই লোকটা মজলুম, তার মামলা নেয়, সবাই মামলা নেয়, মজলুমের মামলা নেয়, দ্রুত শেষ করে দেয়। এরা অ্যাডভোকেট পাবেন আল্লাহর দুনিয়ায়, আর এরা অ্যাডভোকেট পাবেন যে বুঝতেছে আমার পার্টি গলত, তাও মামলা নিচ্ছে, নিয়ে যত পারে লম্বা করতেছে। কেন? প্রত্যেক তারিখ তারিখ টাকা। তো ওই অ্যাডভোকেটদের মতো টিউটর যারা হয়, এরা আসলে ঠিক মতো শিখায় না, যাতে তার বেতনটা জারি থাকে, শিখায় না। এগুলো শিখাইতে হলে ই লাগবে, প্রতিষ্ঠান লাগবে। এই জন্য এক যুগ ছিল প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ছিল, এখন তো নেই। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা, ফার্সি ইতিহাসে লেখা আছে এই ঐতিহাসিক সাত মসজিদ, এখানে দাওরা হাদিস পর্যন্ত পড়ানো হতো এই মাদ্রাসার মধ্যে। এই মসজিদের মধ্যে দাওরা হাদিস পর্যন্ত ক্লাস করা হতো। ওর চার কোনা চারটে গম্বুজ আছে, ওই গম্বুজগুলো দোতলা, নিচতলা এক জামাত থাকতো, দোতলা আর এক জামাত থাকত। তো সেই জামানায় প্রত্যেকটা মসজিদ কোরআনি মক্তব ছিল। কারণ আমাদের যেহেতু ওই কোরআনের গুরুত্ব মাথায় নেই, আমাদের মসজিদগুলো খালি পড়ে থাকে। একটা বিল্ডিং বানানো হয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করে ওই পাঁচবার খোলা হয়, তো গির্জার মতো হয়ে গেল। গির্জা যেন রোববার একদিন খোলে, আমার পাঁচবার, আরে ভাই এটা কাজে লাগাইতে হবে। কখন আমাদের বাচ্চাদের সুযোগ আছে, তখন তারা এখানে আসবে, এদের ভালো শিক্ষক থাকবে, সকালে হোক বিকালে হোক যখন হোক শিখাই দেবে। এই একাডেমিক তালিম ছাড়া ভালো করে তালিম দেওয়া টিউটার দিয়ে কোনোদিন সম্ভব না। এই জন্য আপনার চিন্তা রাখেন, কর্তৃপক্ষের সাথে বুঝেন যে আমরা তো এখানে হাত দুই তরঙ্গে কোরআন শিখতেছি, আমাদের বাচ্চা কাচ্চাগুলো কি হবে, আমাদের ছোট ছোট মেয়েগুলোর কি হবে, এদেরকে জাহান্নামতে বাঁচানো আমাদের দায়িত্ব না? এদেরকে জাহান্নামতে বাঁচানো আমাদের দায়িত্ব না? এদের সেনা কি কোরআন ঢুকাইতে হবে না? এদের কি মুসলমান বানাইতে হবে না? যে সেনায় কোরআন থাকবে, ওই সেনায় হ্যাঁ দোজখের আগুন ওই সেনাকে জ্বালাইতে পারে না। এই জন্য আপনার ফিকির করেন, ফিকির করলে আল্লাহ কোন রাস্তা খুলে দিবেন, যাতে আমাদের সবার ছোট ছোট বাচ্চা কাচ্চা তারা যেন একাডেমিক হলে হয় কি অল্প টাইমের মধ্যেই শিখে ফেলে, টিউটর দিয়ে সেটা হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। এই সন্তানের হক কি, তাকে কোরআন শিখাইতে হবে, আল্লাহর দিন শিখাইতে হবে। হ্যাঁ, এবং আমরা মৃত্যুর সময়ের জন্য আমাদেরকে কালেমার তালকিন করতে পারে, সুরা ইয়াসিন পড়তে পারে, আমাদের ছেলে পেলে আমাদের জানাজা পড়তে পারে, এই পরিমাণ যোগ্যতা তাকে দিয়ে দিতে হবে। তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার, কোন আলেম মানা করবে না যে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়েন না, কেউ বলবে না। এতটুক বলবে আগে মুসলমান বানান, দুই নম্বরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আগে মুসলমান বানান। একটা দুটো বছর মসজিদ ভিত্তিক যে মক্তব আছে এখানে তাকে পড়ার সুযোগ দেন, সে তার ধর্ম সম্পর্কে বুঝুক, ইনশাল্লাহ ওই ছেলে যত বড় হোক, আজকাল তো যত বেশি পড়ে তত বেশি নাস্তিক হয়ে যায়। তারা বাংলা সাহিত্যিক পড়ে এগুলো সব বঙ্কিমচন্দ্র হয়ে যায়, বাংলা সাহিত্য নিয়ে বেশি ঘাটাঘাটি করে, এগুলোর ব্যাগ ঝুলায় কান্দে, তারপর বঙ্কিমচন্দ্র হয়ে যায়, কেউ নাস্তিক হয়ে যায়, কেউ খ্রিস্টানদের মন মানসিকতা হয়ে যায়, এক একটা একরকম। তালাশ করে দেখেন, ছোট কালে কোরআন এদের ভাগ্যে হয় নাই, ছোটকালে অল্প বয়স যখন ছিল 7-8 বছর বয়স, তখন এদের নসিবে কোরআন জোটে নাই, যে কারণে যত শিখতেছে উল্টা লাড়ি দিতে। অত ইংরেজদের সিলেবাস, ইংরেজদের সিলেবাস তো আল্লাহকে চেনার জন্য না, এটা দুনিয়াতে পেট পালার জন্য। ইংরেজদের সিলেবাস দুনিয়ার পেট পালার জন্য, আল্লাহকে চেনার জন্য না। তাহলে আল্লাহকে চেনার জন্য আপনি কোনটা করলেন? আল্লাহকে চেনার জন্য কোনটা করলেন? 60-70 বছর হায়াতে উম্মত, 20-30 বছর তো পড়তে লেগে গেল, 60-70 বছর আরামে থাকার জন্য 20-25 বছর পড়তে লেগে গেল। তাহলে মৃত্যুর পরে যে এত লম্বা জিন্দেগি, সেখানে শান্তির জন্য কে কিছুই করা লাগবে না? সেটা তো কোরআন, সেটা তো কোরআনের এলেম, কোরআন সহি করে পড়া। আর কোরআনের তালিমের কথা বলতেছি, এই তালিমটা জানা 6টা বিষয়। কোরআনের তালিম কি? 6টা বিষয়। যার কয় নম্বরটা চলতেছিল? 4 নম্বর, বান্দার হক, বিবির হক, সন্তানের হক, পাড়া প্রতিবেশীর হক, এইভাবে। 5 নম্বর হল আমাদের প্রত্যেকের কলমের ভিতরে জন্মগতভাবে আল্লাহ কিছু রোগ দিয়ে রাখছেন পরীক্ষা নেওয়ার জন্য। প্রত্যেকের কলবে কিছু রোগ দিয়ে রাখছেন। ওই আয়াতের মধ্যে আসছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পরীক্ষার জন্য। কি সেই ব্যাধিগুলো? কি লোভ, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, অহংকার, রিয়া। রিয়া মানে লোক দেখানো, লোক দেখানো, লোকদেরকে দেখানোর জন্য, বাহবা কুড়ানোর জন্য সে ভালো কাজ করতেছে। এরকম 10টা রোগ দিয়ে রাখছেন। শরীরের রোগের চিকিৎসাকে আমাদের আল্লাহ সুন্নত সাব্যস্ত করছেন। সুন্নত, সুন্নত মনে করে পয়সা ব্যয় করবেন আপনি সব পাবেন। শরীরের রোগের চিকিৎসা সুন্নত, সব পাবেন। কিন্তু অন্তরে যে ব্যাধিগুলো, এইগুলো চিকিৎসা করা ফরজে আইন, এইগুলো চিকিৎসা করা ফরজে আইন, ফরজ করে দিয়েছে। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা এত কসম খাইছেন যে পুরা কোরআনে কোথাও 10-15টা কসম এক জায়গায় নেই, 2-3টা আছে। কিন্তু আত্মশুদ্ধির ব্যাপারে, দিলের রোগের চিকিৎসার ব্যাপারে যে কসম, অশামসি অদুহাহা অল কমারি রা তালাহা অন্নাহারি রা জাল্লাহা, আপনার ঈশান নামাজের এই সুরাটা শোনেন, সব কসম কসম কসম, আল্লাহ কসম খাইতেছেন। খেয়ে কি বলতেছেন? কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি অন্তরের রোগগুলো চিকিৎসা করাইল সে কামিয়াব হয়ে গেল, আর যে করাইল না, অকদ খাবা মান দাসাহা, যে অন্তরের রোগের চিকিৎসা করাইল না সে ধ্বংস হয়ে গেল। একটা হাদিস করলে আপনি অনুমান করতে পারবেন, হাসরের ময়দানে যাদেরকে প্রথমে দোযখে ফেলা হবে, যাদেরকে, তারা কিন্তু মুসলমান, কাফেরদের তো কোনো হিসাব হবে না, বিনা হিসাবে দোযখ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, দাড়ি পারলে কায়েম করবেন না আল্লাহ কাফেরের জন্য সোজা দোযখ। যাদের জন্য দাড়ি পারলে কায়েম করবেন, তাদের মধ্যে তাকে প্রত্যন্ত দোকে দিবে। সে লোকটা কে? একজন আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, আর একজন বহুত বড় আলেম, কত যে কোরআন কিতাব মানুষকে বুঝাইছে, বড় আলেম, আর একজন অনেক বড় দানশীল, কোন ভালো কাজ বাকি রাখে নাই, যেখানে সে দান খয়রাত করে নাই। এই তিনজনকে আগে দোযখে দেওয়া হইতেছে, কি জন্য? অন্তরের দশটা রোগের একটা রোগ তাদের মধ্যে ছিল, যেটার নাম হলো রিয়া, লোক দেখা, লোকদের বাহবা চাওয়া, লোকদের সুনাম চাওয়া। সুনাম চাওয়া যায় না, আল্লাহর জন্য করছেন, আল্লাহ দেখছেন, আমল নামায় লিখে দিতেন, আর কোন সুনাম দরকার নেই। আমি এক হাদিস আপনি জিজ্ঞেস করলাম, আপনি গত বছর হজে আসছিলেন আর এ বছর আসলেন যে, আপনি তো গত বছর হজে আসছিলেন, এবার আসছেন কেন জানতে চাইলাম। আমাকে বলল, হুজুর আমি শুনছি একবার হজ করলে হাজি হওয়া যায় আর দুইবার হজ করলে আলহাজ হওয়া যায়। আমি আলহাজ হওয়ার জন্য আসছি বুঝছি। আপনার কে করলে এই কথা, হাজিকে আদমিতে আলহাজ বলে, হাজিকে আদমিতে কি বলে, আলহাজ বলে। উনি আলহাজ লেখার জন্য হজ করতে গেছে, চিন্তা করো। অনেকে ইলেকশনে দাঁড়াবে তাই হজ করতে যায়, হাজি হয়ে আসলে তাহলে একচেটিয়া ভোটটা আমার পক্ষে আনে। এমন লোক আমার জীবনে পাইছে, কুমিল্লার এক লোক আমার সাথে হজে গেছিল, কেন আসছেন, আমি ইলেকশনে খারাপ হতো এই জন্য আমি আসছি, তাড়াতাড়ি নিয়ত ঘোরা, নিয়ত এক সেকেন্ডে ঘোরাই দেওয়া, আমি আল্লাহর জন্য আসছি, ওই ইলেকশনটা আমার কোন উদ্দেশ্য না, পাশ করলে করবো না পারলে না। আমি তাকে শিখায় নিয়তকে ঘুরাই দিলাম, সহি করে দিলাম, আপনি এই নিয়ত একদম ঝেড়ে ফেলে দেন, নিয়ত করে আল্লাহর জন্য আসছি, ইলেকশন পাস করলে করলাম, না করলে না করলাম, আল্লাহ ভালো মনে করলে করাবে, না হলে না করাবে। যাই হোক, আমার সামনে পড়ছিল, আমি এটা নিয়ত থেকে ঠিক করে দিচ্ছি। প্রায় লোক না বুঝে এই দুনিয়ার বিভিন্ন নিয়তে, হ্যাঁ, কেউ আলহাজ হয়ে আসে তার দোকান খুব চলবে, হাদি সাহেবের দোকান, এখানে কোনো বাকি জুবি নেই, বিরাট করে মক্কা মদের ছবি লটকে রাখছে, অথচ দেখা যায় বহুত ফাঁকি ঝুঁকি আছে। এসব তো গলত নিয়েতে কোন দিনের কাজ না করা। ওই তিনটা লোক যে দোজকে গেল তার কারণ হল শহীদ হয়েছে, দিনের খেদমত করছে, দান খরচ করছে, সব ঠিক। ওরা দাবিও করবে আল্লাহ তোমার জন্য করছিলাম, কিন্তু আল্লাহ মানবেন না, আল্লাহ তো দিলের খবর রাখেন। তিনি বললেন, কাজাবটা মিথ্যা বলতেছ, তুমি দুনিয়ার বাহাবার জন্য করছো, ওটা পেয়ে গেছো, তোমাকে দুনিয়াতে বীর শ্রেষ্ঠ বলা হয়েছে, অমুক শ্রেষ্ঠ বলা হয়েছে তোমাকে, হ্যাঁ, আন্তর্জাতিক, হ্যাঁ, খ্যাতি সম্পন্ন বক্তা বলা হয়েছে তোমাকে, হ্যাঁ, জামানার হাতেমতাই বলা হয়েছে, জামানার হাতেমতাই, দুনিয়াতে পেয়ে গেছো, আর নেই কিছু, আমার কাছে কিছু নেই। তো পাঁচ নম্বর বিষয় হল অন্তরে যে দশটা রোগ আছে এই রোগগুলো চিকিৎসা করানো, একে বলা হয় আত্মশুদ্ধি। এর একমাত্র রাস্তা আল্লাহ তাদেরকে আল্লাহ সোহবতে যেয়ে ইজাজত পাওয়ার তৌফিক দান করছেন, হক্কানি শায়েখ বলে তাদেরকে, হক্কানি শায়েখ, তাদের মজলিসে বসা, এটাকে বলে সোহবত। কি বলে? সোহবত, হক্কানি শায়েখ, তাদের সোহবতে বসা ছাড়া দিলের যে রোগগুলো, ব্যাধিগুলো, এটা দূর করার দ্বিতীয় কোন চিকিৎসা নেই, দ্বিতীয় কোন মেডিসিন নেই, করতে হবে। কত লোক কত কথা বলবে, কেউ বলে যে আমাদের এই মেহনত করেন, এই একটা দিয়ে আপনার সব হয়ে যাবে, আত্মশুদ্ধি হয়ে যাবে। অথচ তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি যে কইলেন যে আপনার এই মেহনত দিয়ে সব হয়ে যাবে, আপনি অন্তরের রোগের নামগুলো বলেন তো, আপনি যে কইলেন যে আপনার এই মেহনত করলে অন্তর রোগের চিকিৎসা হয়ে যাবে, চিকিৎসা পরে আপনি রোগগুলোর নাম বলেন, বলতে পারবেন? অথচ ভুয়া কথা মানুষকে বুঝাইতেছে, কোন একটা মেহনত দিয়ে আর একটা হয় না, এক এক মেহনতের এক ফলাফল, মাদ্রাসার এক ফলাফল, তবলিগের এক ফলাফল, ওয়াজ মাহফিলের এক ফলাফল, আল্লাহ যে সোহবতের এক ফলাফল, একটা দিয়ে একটা হবে না। মাদ্রাসায় হাফেজ হয়, কারি হয়, মৌলানা হয়, মুফতি হয়, এটা ওয়াজ মাহফিল দিয়ে মৌলানা মুফতি হবে না, তবলিগ দিয়ে মৌলানা মুফতি হবে না, এক একটার এক এক বৈশিষ্ট্য। তো আল্লাহ আল্লাহদের সোহবতের বৈশিষ্ট্য হলো আপনার অন্তরের রোগ দূর হবে, এটা অন্য কিছু দিয়ে হবে না, যে যাই বলুন সে না বুঝে বলতে। এটা হলো পাঁচ নম্বর। ছয় নম্বর হল, আমি একদম পুরো ইসলামের সারমর্ম বলে দিচ্ছি, এর বাইরে না দেখবেন, সব এইগুলো শাখা পোশাখা। ছয় নম্বর হল, আমরা শেষ নবীর শেষ উম্মত, শেষ নবীর শেষ উম্মত, আমাদের নবীর পরে কোন নবী আসবে না। যদি কেউ নবুয়ত দাবি করে সেও কাফের, যে তাকে মানবে সেও কাফের, বেঈমান। আমাদের নবীজি বলছেন, আমি নবুয়তের বিল্ডিং এর শেষ ইট, আমি নবুয়তের বিল্ডিং এর শেষ ইট। তো শেষ ইট যখন লাগানো হয়ে গেছে, এখন যে আটটা ইট আসে ওইটা কোথায় লাগাবে? কত কত এই মসজিদটা একটা কমপ্লিট মসজিদ, এখন যদি কেউ একটা স্বর্ণের ইট দান করে, ওই স্বর্ণের ইট আপনাদের মসজিদ দান করলাম, কোন এক জায়গায় লাগাই দিয়ে দিন, কোন ওয়ালে লাগাবেন? কোন ওয়াল কি খালি রাখছে? বিল্ডিং তো কমপ্লিট, এখানে ঈদ রাখার আর কোন জায়গা নেই। তো নবীজি বলতেছেন, নবুয়তের বিল্ডিং এর আমি শেষ ইট, আর না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, কোন নবী আসবে না। যদি কেউ নবুয়ত দাবি করে আর তাকে মানে কাফের। আলিয়া মাদ্রাসার পাশে কাদিয়ানিদের অফিস আছে, কাদিয়ানি, ওই লোকের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নবুয়ত দাবি করছিল, তাকে নবুয়ত খেয়ে দিছিল ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার হলো কাফের, সে আবার নবুয়ত দিতে পারে? তার কোন ভবিষ্যৎবাণী খাটে নাই, খালি একটা দোয়া কবুল হয়েছে, এই ব্রিটিশ নবীর একটা দোয়া কবুল হয়েছে। সে মাহফিলে বলতো, আল্লাহ আমি যদি মিথ্যা নবী হয়ে থাকি, আমার জন্য বেইজ্জতের মৃত্যু হয়, আমি যদি মিথ্যা নবী হয়ে থাকি, আমার মৃত্যু যেন খুব বেইজ্জতের সাথে হয়। তো সে ওই যে পায়খানার মধ্যে পড়ে ওর মধ্যে ডুবে মরে গেছে, এই দোয়াটা কবুল হয়েছে, আর কোন দোয়া কবুল হয়নি। যেমন নবী সেরকম, এখন তো টয়লেটকে বলা হয় কাদিয়ানিদের অফিস, তাদের নবী ওখানে বসছে, টয়লেটকে বলা হয় কাদিয়ানিদের অফিস এটা। তো যাই হোক, আর কোন নবী আসবে না। আমাদের এই দিন ইসলাম কেমন তাক থাকবে, কেমন তাক থাকবে, কেমনে থাকবে? নবীজি তো চলে গেছে, নবীজি চলে গেছে, আগের নবীরা কত, সাড়ে নয়শো বছর দাওয়াত দিছে, পাঁচশো বছর দাওয়াত দিছে, অথচ একটা বংশের নবী, বংশের নবী। আমাদের নবী সারা দুনিয়ার নবী, তিনি মাত্র তেইশ বছর দাওয়াত দিয়ে চলে গেছেন। কি জন্য? ওনার তো তেইশ হাজার বছর দাওয়াত দরকার ছিল কমপক্ষে। কেন? যেহেতু এই কাজটা আর কোন নবী না আসার কারণে দাওয়াতের কাজটা আল্লাহ তাআলা কোরআনে এই উম্মতকে দিয়ে দিয়েছেন। আলেম হোক বা না হোক, আলেম হোক বা না হোক, এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে দাওয়াতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এবং ওই দায়িত্বের কারণে এই উম্মতকে টাইটেল দিয়েছেন খায়ের উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, ওইটার কারণে, ওই নবুয়তের দায়িত্ব পাওয়ার কারণে। যেহেতু নবী বেঁচে থেকে যে কাজটা করবেন, সেই কাজটা উম্মতের কান্ধে দিয়ে দেওয়া হয়ে গেছে, তাহলে ওনাকে বাঁচায় রেখে এই কষ্টের জগতে রেখে কষ্ট দেওয়ার দরকার কি? দুনিয়া তো কষ্টের জগৎ, দুনিয়া কষ্টের জগৎ, আপনি এয়ার কন্ডিশনে থাকলে আরো কষ্ট করা লাগবে না, এয়ার কন্ডিশনে থাকলে শীত লাগবে না তার, বা বিভিন্ন কষ্ট হবে না, গোসল করতে হবে, বাথরুমে যেতে হবে, কত কিছু করতে হবে, রোগ শোক হবে, দুনিয়ার কষ্টের জগৎ, এখানে আল্লাহ তার নবীকে রাখেন নাই, যেহেতু তিনি যে কাজটা করবেন এই কাজটা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে এই উম্মতের কাঁধে দিয়ে দিচ্ছেন, তোমরা এই কাজটা আঞ্জাম দিবা। এবং বিদায় হজে নবীজি খুব তাকিদ দিচ্ছেন যে তোমরা আমার থেকে যা কিছু শিখলা দুনিয়াবাসীর কাছে আমার কথাগুলো পৌঁছায় দিও। হজের পরে নবীজি দুই মাস বেঁচে ছিলেন, দুই মাস এদের সফর মাস গেল, সফর মাস, সফর মাসের শেষ বুধবারকে বলে আখেরি সাহার সাম্বা। পত্র পত্রিকায় এর যে ইতিহাস লেখে সম্পূর্ণ ভুয়া ইতিহাস লেখে, যে এইদিন নবী আলাইহিস সালাম জ্বরের থেকে সুস্থ হয়ে গেছিলেন, হয়ে গোসল করছিলেন, তাই সাহাবারা খুশি হয়ে গেছিল, হয়ে কেউ 400 দিরাম, কেউ 500 দিরাম, তো 1000 দিরাম দান করছিল। এই ইতিহাস পুরা মিথ্যা, ইনকিলাব আলো ইতিহাস লিখছে, এটা একদম মিথ্যা। আখেরি সাহার সাম্বা বলে হুজুরের জীবনের শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবার, হুজুরের জীবনের শেষ বুধবার আবার সফর মাসের শেষ বুধবার। ওই দিন ঈশার সময় নবীজি অসুস্থ হয়ে গেছিলেন, ঈশার থেকে আর যেতে পারেন নাই, নামাজ পড়াইতে মসজিদে যেতে পারেন নাই, তাই মদিনার ইহুদিরা এবং মোনাফেকরা খুশি হয়েছিল, মদিনার ইহুদিরা মোনাফেকরা খুশি হয়েছিল যে এইবার মনে হয় বালা মুসিবতটা কেটে গেল, মারাত্মক অসুস্থ হয়েছে আর মনে হয় ফিরবে না, ওরা খুব খুশি হয়েছিল। পরবর্তীকালে ওরা চালাকি করে ওরা যে খুশি হয়েছিল ওটা আমাদের দায়িত্বে দিয়ে দিছে, তোরা খুশি হওয়া, যদি তোদের নবী অসুস্থ ছিল ওই দিনে মুসলমানদেরকে খুশি হইতে করতেছে, ওদের চালাকি। এপ্রিল ফুল, এপ্রিলে খ্রিস্টানরা মুসলমানদের ধোকা দিছিল যে আগুনে জ্বালায় মারছিল, এখন সে এপ্রিল ফুল পালন করার দায়িত্ব দিছে মুসলমানদেরকে। মহারমার মিছিল শিয়াদের দায়িত্ব ছিল, দিছে মুসলমানদেরকে। হিন্দুদের পূজা হিন্দুদের দায়িত্ব ছিল, দিছে মুসলমানদেরকে। তো এই দিন খুশি হওয়া তা মোনাফেকদের দায়িত্ব ছিল, তা দিছে আমাদের কাঁধে। আমরা তো খুশি হইতে পারি না, কারণ আমাদের নবী ওই দিন কি হয়েছে, অসুস্থ হয়েছে। এরপরে কয়েকদিন বেঁচে ছিলেন, বিশুদ্ধ শুক্র শনি রবি 4 দিন বেঁচে ছিলেন, সোমবার দুপুরের দিকে ইন্তেকাল করছে। এই অসুস্থ হওয়ার পরে 4 দিন বেঁচে ছিলেন, সফরের শেষ বুধবারে অসুস্থ হলো, 7 দিন পরে চলে গেল। তাহলে মৃত্যুর তারিখ 12 রবিউল আউয়াল কেমন হবে, অসুস্থ হওয়ার পরে 7 দিন বাঁচছে। সফরের 30 তারিখও যদি বুধবার হয়, হ্যাঁ ধরে নিলাম, তা তো ওনার মৃত্যু হয়েছে 5 রবিউল আউয়াল, যদি তা না যেটা কিতাবে লিখছে 1 রবিউল আউয়াল নবীদের ইন্তেকাল হয়েছে, 1 রবিউল আউয়াল সোমবার। আর একটা দুর্বল মত আছে 2 রবিউল আউয়াল সোমবার। 12টা কোথেকে আসছে, সবাই 12 12 করতে আছে, আল্লাহ ভালো জানে। ওই যে অবলিক লিখছিল 1/2 রবিউল আউয়াল, পরে প্রিন্টিং মিস্টেক হওয়াতে অবলিক চলে গেছে যে 12 রবিউল হয়েছে, অথচ 12-র কোনো কথাই নেই কিতাবে। আমি এই ব্যাপারটা নিয়ে অনেক বিস্তারিত লিখছি, আমার একটা বাংলা কিতাব আছে ইশাআতুস সুন্নাহ, এরা আমি অনেক লম্বা হাদিস দিয়ে লিখছি যে মৃত্যু তারিখটা 1 রবিউল আউয়ালটাই মজবুত, 2 রবিউল আউয়ালটা একটু দুর্বল, এটা মজবুত, কিন্তু 12টা একদম ভিত্তিহীন। কোরআন আয়াত বলে না 6666 সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন। কোরআন আয়াত 6236টা, কোরআনের আয়াত 6236টা, 6666 ভিত্তিহীন। 12 রবিউল আউয়াল জন্মদিন বলা ভিত্তিহীন, মৃত্যুর দিন বলা মৃত্যুহীন ভিত্তিহীন। জন্মদিন হলো 8 রবিউল আউয়াল সোমবার, আর মৃত্যু হলো 1 রবিউল আউয়াল সোমবার। যাক, আমি বলতেছিলাম অন্য কথা, নবীজির মৃত্যুর পরে ওই যে 2 মাস আগে তিনি একটা কথা বলে গেছিলেন, আমার কথাগুলো তোমরা দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দাও। তো হাদিসে পাওয়া যায় সেই মর্মে হুজুরের মৃত্যুর পরে সাহাবাই কেরাম প্রস্তুতি নিয়ে এক গ্রুপ চলে গেছিল পূর্ব দিকে চীন পর্যন্ত, পূর্ব দিকে চীন পর্যন্ত। পশ্চিম দিকে এক গ্রুপ চলে গেছিল আটলান্টিক মহাসাগরের তীর পর্যন্ত, মরক্কো পর্যন্ত। দক্ষিণ দিক চলে গেছিল সমুদ্রের তীরে, একটা শহর আছে এডেন, হ্যাঁ, ইয়েমেনের মধ্যে, এডেন পর্যন্ত চলে গেছিল। উত্তর দিকে চলে গেছিল ভূমধ্য সাগরের তীরে, একটা শহর আছে বালাবাকু, ভূমধ্য সাগর পর্যন্ত চলে গেছিল। আর পূর্ব উত্তর কোণে, পূর্ব উত্তর কোণে সাহাবাদের একটা দল আফগানিস্তান হয়ে রাশিয়াতে চলে গেছিল, আজারবাইজান আর্মেনিয়া চলে গেছিল, ওই নবীদের কথাটা বাস্তবায়ন করার জন্য। তো তোমরা আমারতে যা শুনলা, আমার এই কথাগুলো যারা শুনে নাই, দুনিয়াবাসী দূরে দূরে রয়ে গেছে, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছায় দিও। এই পৌঁছায় দেওয়ার জন্য ওদিকে চীন, ওদিকে রাশিয়া, ওদিকে বালাবাকু, ওদিকে মরক্কো, এদিকে এডেন, এইভাবে ছড়াই পড়ছে। আজকে তাদের কুরবানির কারণে দুনিয়ার যেখানে আপনি যাবেন মুসলমান পাবেন, কিন্তু এই কুরবানিটা তো কেমন থাক জারি থাকত। আজকে আমরাও যদি কিন্তু দিনের জন্য সময় বের করি, তাহলে এখনো লাখো খ্রিস্টান অমুসলিম তারা মুসলমান হবে ইনশাআল্লাহ। দাওয়াত এমন জিনিস, দাওয়াত বেকার যায় না। আজকাল দেখা যাচ্ছে বহু মুসলমান পর্যন্ত খ্রিস্টানদের দাওয়াত পেয়ে খ্রিস্টান হয়ে যেতেছে, বাতিলের দাওয়াত পেয়ে গ্রহণ করতেছে। হকের দাওয়াতের আলাদাটা শক্তি আছে না? আমাদের তো বলা হয় নাই তোমার বাড়িঘর সব ছেড়ে দাও, দোকানপাট সব ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, বলা হয় নাই। একটু সময় বের করো, 2-1 মাস সময় বের করো, বের করে তুমি দিনের দাওয়াত লাগাও। তোমার একটা দায়িত্ব, আখির নবীর উম্মত হওয়ার কারণে, তোমাকে সর্বশ্রেষ্ঠ টাইটেল দেওয়ার কারণে তোমার এটাও একটা দায়িত্ব, 6 নম্বর দায়িত্ব এটা, যে দিনের দাওয়াতের জন্য একটু সময় বের করো। দিনের দাওয়াতের জন্য, যেটাকে দাওয়াত তাবলিগ বলা হয়, সময় বের করো। এই দায়িত্বটা শুধু আলেমের উপর না, প্রত্যেক মুসলমানের উপরে। নবীজি এই পর্যন্ত বলছেন, তোমরা আমার শরীয়তের একটা কথা ধরো, একটা ওটা দাওয়াত লাগাও, ওকে মাফ করেন নাই। একটা কথা জানলে সে কি আলেম হয়? সে তো আলেম হয় না, তাকেও মাফ করেন নাই। বাল্লিগু আননি ওয়ালাও আয়া, একটা কথা জানো ওটা পছন্দ হইতে পারে, তোমার একটা কথার উসিলায় হাজার লোক মুসলমান হয়ে যাবে। এই যে 6টা কথা বললাম, এটা হলো কোরআনের শিক্ষা। কোরআনের তো আপনারা শব্দ শিখলেন, মানে অর্থ হলো এটা, কোরআন অর্থের মধ্যে যা আছে এই কটা বিষয় আছে, যে তোমরা শেরেক মুক্ত ইমান শেখো, হ্যাঁ, নামাজ রোজা হজ যাকাত কাফন দাফন তোমার নবীর তরিকা শেখো, তোমার আয় রোজগারকে হালাল রাখো, বাপ মা বিবি বাচ্চা পাড়া প্রতিবেশী এদের হক আদায় করো, আর অন্তরের কিছু রোগ আছে অন্তরের, এগুলো আল্লাহওয়ালা যে সোহবতে যে চিকিৎসা করো, আর দিনের দাওয়াতের জন্য একটু সময় বের করো। সাহাবায়ে কেরাম তো কত গরিব মানুষ ছিল, তারা কষ্ট করে আয় রোজগার করে খাইত, এর মধ্যে দিয়ে তারা সময় বের করছে। আমাদের তো তাদের তুলনায় আল্লাহ সচ্ছল রাখছে, সাহাবায়ে কেরামের তুলনায় আল্লাহ আমাদেরকে সচ্ছল রাখছেন। আমাদের কিন্তু সময় বের করা কঠিন ব্যাপার না, কিন্তু বের হতে গেলেই বিবি রেখে দেখবে, ছেলে রেখে দেখবে, কত প্রশ্ন, কত প্রশ্ন। অথচ এখন আমি চিকিৎসার জন্য ব্যাংকক যান, চিকিৎসা তো সুন্নত, দাওয়াত তো ফরজ, সুন্নত আদায় করতে ব্যাংকক যান, সেটা প্রশ্ন হবে না। উনি ব্যাংকক যাবে, ওনার স্ত্রীকে কে দেখবে, ওনার সন্তানকে কে দেখবে, ওনার দোকান কে দেখবে, কোন প্রশ্ন হয় না। ফরজ আদায় করতে দেখবে ইবলিস নানান রকম প্রশ্ন খাড়া করে দিবে, এই প্রশ্ন শুনলে হবে না। এই ছয়টা জিনিস আপনার আমার মধ্যে আসতে হবে। মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, কিন্তু ছয়টা বিষয়ের এলেম অর্জন করা, ছয়টা বিষয়কে আমলে আনা, এটা ফরজে আইন, প্রত্যেক মুসলমান নজরানির জন্য ফরজ। তাহলে কি হল, কোরআনের শব্দ শিখলাম, অর্থ শিখলেন, আপনার আমল পুরা কোরআন অনুযায়ী হয়ে গেল, ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথেই কবর জান্নাতের বাগান, কবর জান্নাতের বাগান। হাশরের ময়দানে উঠবে আমল নামার ডান হাতে, মিজান নামক দাড়ি পাল্লা তুলবে, নেকির পাল্লা ভারী, পুলসেরাতে উঠে ওঠা উঠাবে, পুলসেরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, যে জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে এই ছয়টা বিষয়ের উপরে আমল করে কোরআন, কোরআনের আশেক হয়ে, কোরআন শিখনেওয়ালা হয়ে, শিখানেওয়ালা হয়ে, পরিবারের সবাইকে শিক্ষা দিয়ে এই কোরআনকে সিনায় নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, اللهم صل على سيدنا محمد، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة، يا حي يا قيوم، يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، رب ارحمهما كما ربياني صغيرا، رب اجعلني مقيم الصلاة ومن ذريتي، ربنا وتقبل دعاء، ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب، سبحان ربك رب العزة عما يصفون، والسلام على المرسلين، الحمد لله رب العالمين، آمين.